ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শ্রোতা বন্ধুরা, আজ উত্তর আমেরিকা এবং বিশ্বের বিভিন্ন দেশে পালিত হচ্ছে ঈদ উল আজহা। আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে বাংলাদেশ এবং বিশ্বের শ্রোতা বন্ধুদের ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। আজ রয়েছে টঙ্গী কারখানার অঙ্গীকাণ্ড নিয়ে আমির খসরুর রিপোর্ট।
টঙ্গীর কারখানার উদ্ধার কাজে যোগ দিয়েছে সেনাবাহিনী। কারখানার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে বিপজ্জনক ও দাহ্য রাসায়নিক দ্রব্যাদি।
পশ্চিম ঝাড়খণ্ডে মাওবাদী নেতা নিহত হয়েছেন, তার খবর জানাচ্ছেন পরমাশিস ঘোষ রায়।
গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে এই মাওবাদী নেতার। এই মাও নেতার মাথার দাম ছিল 25 লক্ষ টাকা।
তাছাড়াও রয়েছে হিলারি ক্লিনটনের স্বাস্থ্য বিষয়ে ডক্টর মহিউদ্দিন আহমেদের সাক্ষাৎকার।
এরকম অসুস্থতা এটা সাময়িক এবং এইসব অসুস্থতা থেকে অন্তত 90% সুন্দরভাবে সুস্থ হয়ে চলে আসেন।
তবে সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি সুগুপ্তন শ্রীন কুইন। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সোমবার ঈদ উল আজহার নামাজ আদায় করেন দামেস্কের অদূরে দাঁড়ায় একটি মসজিদে। ওই এলাকা এর আগে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে ছিল। 4 বছর পর সরকার সেই এলাকার নিয়ন্ত্রণ আবার নিয়েছে। এমন সময় তিনি সেখানে গেলেন যখন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যস্থতায় 48 ঘণ্টার অস্ত্রবিরতি সূর্য অস্তে কার্যকর হবে। অস্ত্রবিরতি টিকে থাকলে যুক্তরাষ্ট্র ও রাশিয়া, যারা বিরোধী দুটি পক্ষকে সমর্থন করে, তারা জিহাদি গ্রুপ ইসলামিক স্টেট এবং ফাতে আল শাম বা সাবেক নুসরা ফ্রন্ট, এদের বিরুদ্ধে লড়বার জন্য সহযোগিতা করবে। সংঘর্ষে লিপ্ত আলেপ্পো শহরে এখন মানবিক সাহায্য যেতে পারবে সৈন্যমুক্ত এলাকার মধ্য দিয়ে। ইরান ও তুরস্কের মতো দেশে যারা লড়াইয়ে সংশ্লিষ্ট তারা অস্ত্রবিরতি সমর্থন করছে, কিন্তু বিরোধীদের কিছু অংশ মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করছে। সাম্প্রতিকতম অস্ত্রবিরতির আগে পর্যন্ত রবিবার সারা দেশে লড়াই হয়। উত্তর কোরিয়া শুক্রবার যে তাদের পঞ্চম পারমাণবিক পরীক্ষা চালিয়েছে তার জবাবে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা নতুন নিষেধাজ্ঞার দাবি জানিয়েছে। কিন্তু চীন অব্যাহতভাবে অস্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে তারা উত্তর কোরিয়ার বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞার দাবি জানাবে কিনা। সোমবার জাতিসংঘের এক সংস্থা জানিয়েছে উত্তর কোরিয়ায় প্রচণ্ড বৃষ্টিপাতের ফলে বন্যায় অন্তত 133 জন প্রাণ হারিয়েছে, 395 জন এখনও নিখোঁজ এবং 1,07,000 মানুষ দেশের উত্তরাঞ্চলের প্রদেশে ঘরবাড়ি ছেড়ে চলে গেছে। জাতিসংঘের মানবিক বিষয় সমন্বয়কারী সংস্থা OCHA তাদের এক রিপোর্টে জানিয়েছে বন্যায় 35,000 বাড়ির ক্ষতি হয়েছে এবং সেগুলোর 69% সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। জাতিসংঘের OCHA আরও জানিয়েছে যে 8,700 স্কুল ও বিভিন্ন ভবনের ক্ষতি হয়েছে। ব্যাপক কৃষি এলাকা প্লাবিত হয়েছে এবং অন্তত 1,40,000 মানুষের জরুরি সহায়তার প্রয়োজন রয়েছে বলে জানিয়েছে ওই সংস্থা। চীনা সীমান্তের কাছে মুসান ও ইয়নসা এলাকার কিছু অংশ সবচাইতে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে যাওয়া যাচ্ছে না। OCHA জানিয়েছে জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধি, রেডক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটি, উত্তর কোরিয়ার রেডক্রস ও বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা গত সপ্তাহে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করে এবং ক্ষয়ক্ষতির হিসেব করে। টঙ্গী কারখানার অগ্নিকাণ্ড পরবর্তী উদ্ধার কাজে যোগ দিয়েছে সেনাবাহিনী। কারখানার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে বিপজ্জনক দাহ্য রাসায়নিক দ্রব্যাদি, জানাচ্ছেন আমির খসরু ঢাকা থেকে।
টঙ্গীর যে কারখানায় বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে শনিবার, সেই কারখানায় উদ্ধার কাজে অংশ নিয়েছে সেনাবাহিনী। সোমবার সকাল থেকেই ধসে যাওয়া মূল ভবন সহ সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানিয়েছেন উদ্ধার কাজ শেষ না হওয়া অবধি লাগাতার চলবে, তবে সময় লাগবে ধ্বংসস্তূপ সরাতে। তারা জানান ইথানল সহ প্রচুর পরিমাণ রাসায়নিক দ্রব্যাদি রয়েছে যা সরাতে হবে বিশেষ প্রক্রিয়া এবং পদ্ধতিতে। ধ্বংসস্তূপ থেকে সোমবারও 4টি মরদেহ উদ্ধার করা হয়েছে আর এই নিয়ে এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো 33 জনে। রোববার রাতে উদ্ধার করা মরদেহগুলো বিকৃত হয়ে গেছে, যা দেখে চেনার কোনো উপায় নেই বলে নিখোঁজ হওয়াদের একজনের স্বজন বললেন ডিএনএর জন্য অপেক্ষা করতে হবে। নিখোঁজদের এখনো খুঁজে ফিরছেন স্বজনেরা। এদিকে বিস্ফোরণের ঘটনায় কারখানার মালিক সহ সাতজনকে আসামি করে একটি মামলা করেছেন একজন নিহতের বাবা। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বাংলাদেশে মাসিক আয় যাদের কমপক্ষে 16,000 টাকা, তাদের সকলকে করের আওতায় আনার উদ্যোগ নিল বাংলাদেশ সরকার, জানাচ্ছেন ঢাকা থেকে জহুরুল আলম।
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুকিত সোমবার সিলেটে সাংবাদিকদের এ তথ্য জানিয়ে বলেন, যারা মাসিক কমপক্ষে 16,000 টাকা আয় করেন তাদের সবাইকে অবশ্যই কর দিতে হবে। তবে কবে নাগাদ সরকারের এই উদ্যোগ কার্যকর করা হবে তার কোনো সুনির্দিষ্ট সময়সীমা সম্পর্কে তিনি কিছু বলেননি। সরকারের নতুন এই উদ্যোগের ফলে যাদের বার্ষিক আয় দাঁড়াবে 1,92,000 টাকা তাকেই কর দিতে হবে। 2015-16 অর্থবছরের বাজেটে অবশ্য 2,50,000 টাকা পর্যন্ত ব্যক্তিগত আয়ের উপর কর রেয়াত দেয়া হয়েছে। অর্থমন্ত্রী বলেন, বেসরকারি চাকরিজীবীদের আয়ের ব্যাপারে সরকারের ধারণা আছে এবং তাদের আয়ও কর আরোপের যৌক্তিক ব্যবস্থা নেওয়া হবে। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডে মাওবাদী দলের শীর্ষ নেতা আশিস দে নিহত হলেন সিআরপি এবং যৌথ বাহিনীর অভিযানে, জানাচ্ছেন কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়।
পুলিশ ও সিআরপিএফ এর যৌথ অভিযানে নিহত হলেন দেশের শীর্ষ মাওবাদী নেতা আশিস দা। পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের গুমলা জেলার পলকোট থানা এলাকার বোরবি গ্রামে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে এই মাওবাদী নেতার। এই মাও নেতার মাথার দাম ছিল 25,00,000 টাকা। দীর্ঘদিন ধরে তাকে খুঁজছিল নিরাপত্তা রক্ষীরা, অবশেষে তাকে হত্যা করা সম্ভব হলো। মাওবাদীদের বিহার ঝাড়খণ্ড স্পেশাল এরিয়া কমিটির সদস্য আশিস দুই রাজ্যে বেশ কয়েকটি হামলার অন্যতম মাথা ছিলেন। তার মৃতদেহের পাশ থেকে একটি এসএলআর, একটি ইনসাস রাইফেল এবং অন্য একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন রাইফেল পাওয়া গেছে বলে খবর। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
ফ্রান্সের নিরাপত্তা কর্মীরা প্রতিদিনই প্রায় নতুন নতুন জঙ্গি হামলার পরিকল্পনা নস্যাৎ করেছে বলে বলা হচ্ছে। বিষয়টি নিয়ে বর্তমানে লন্ডনে অবস্থানরত আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী এই রিপোর্টটি পাঠিয়েছেন।
ফ্রান্সের নিরাপত্তা কর্মীরা প্রায় প্রতিদিনই নতুন নতুন জঙ্গি হামলার পরিকল্পনা নস্যাৎ করছে। দেশটির প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভাল্স ইউরোপ ওয়ান রেডিওকে এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, প্রায় 15,000 দেশীয় জঙ্গি সক্রিয় রয়েছে দেশটিতে। এই সপ্তাহেই 15 বছরের এক বালককে গ্রেপ্তার করা হয়েছে যে কিনা একটি ছুরি নিয়ে হামলা চালানোর পরিকল্পনা করছিল। ম্যানুয়েল ভাল্স বলেন, গত সপ্তাহে রেলওয়ে স্টেশনে হামলা চালানোর পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে 4 জন মহিলাকে গ্রেপ্তার করা হয়। এদের কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এদের 3 জনের বিরুদ্ধে অন্য একটি হামলা পরিকল্পনার অভিযোগে চার্জ গঠন করা হয়েছে। ফ্রান্সে গত বছর থেকে জরুরি অবস্থা জারি রয়েছে। ইসলামিক স্টেট অনেকগুলো হামলার দায় স্বীকার করেছে। এ পর্যন্ত 238 জন প্রাণ হারিয়েছেন জঙ্গি হামলায়। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বার্নার্ড কেজিনিবু বলেছেন, জঙ্গি হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে 293 জনকে আটক করা হয়েছে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অব আমেরিকা, লন্ডন।
যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটন নিউমোনিয়ায় ভুগছেন এবং তিনি ক্যালিফোর্নিয়ায় তাঁর নির্বাচনী প্রচার অভিযানে যাচ্ছেন না। রবিবার রাতে তার এক মুখপাত্র ঘোষণা করেছেন যে ক্লিনটন পূর্ব পরিকল্পিত সফরে যাবেন না। সোমবার ও মঙ্গলবারের ওই সফরে তাঁর অর্থ সংগ্রহের এবং অর্থনীতি বিষয়ে ভাষণ দেওয়ার কথা ছিল। ক্লিনটন নির্বাচনী প্রচার অভিযান থেকে বলা হয় চিকিৎসক শুক্রবার তাকে দেখেন এবং তাকে বলেন যে তাঁর নিউমোনিয়া হয়েছে। ডাক্তার তাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন, অ্যান্টিবায়োটিক্স ওষুধ দিয়েছেন। ক্লিনটনের প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজ টেলিভিশনকে বলেছেন যে তিনি আশা করছেন ক্লিনটন শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন। আফগান কর্মকর্তারা বলেছেন, নিরাপত্তা বাহিনী সোমবার 2 সশস্ত্র আত্মঘাতী বোমাবাজকে হত্যা করে এবং দক্ষিণাঞ্চলের কান্দাহার শহরে প্রধান হাসপাতালে 2 ঘণ্টার অবরোধের অবসান করে। ওই লড়াইয়ে আফগানিস্তানের গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ডিরেক্টরেট অফ সিকিউরিটি NDS এর এক অফিসার নিহত হন। প্রত্যক্ষদর্শী ও কর্মকর্তারা বলেন, কান্দাহারে মিরওয়াইস হাসপাতালের চত্বরে আত্মঘাতী ভেস্ট পরে 2 বোমা হামলাকারী অনুপ্রবেশ করে ও নিরাপত্তা রক্ষীদের গুলি করে এবং অবরোধ শুরু হয়। ঈদ উপলক্ষে প্রাদেশিক গভর্নরের হাসপাতালে যাওয়ার কথা ছিল এবং তার আগে হামলাকারীরা আক্রমণ চালায়। বিশ্ব সংবাদ শেষ হলো।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে এবং 1575 কিলোহার্টসে। যুক্তরাষ্ট্রে ডেমোক্রেটিক দলীয় প্রেসিডেন্ট পদপ্রার্থী সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের স্বাস্থ্য নিয়ে আমাদের সঙ্গে কথা বলেছেন ভার্জিনিয়া নিবাসী চিকিৎসক ডক্টর মহিউদ্দিন আহমেদ। ওয়াশিংটন স্টুডিও থেকে তার সঙ্গে কথা বলেন সরকার কবিরউদ্দিন।
ডক্টর আহমেদ, আমরা জানি যে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী সেক্রেটারি হিলারি ক্লিনটনের বয়স এখন 68 বছর। এই বয়সে আমরা একবার নির্বাচনী প্রচারণা সভায় তাকে বক্তৃতা দিতে দিতে দেখলাম যে তিনি কাশলেন এবং কাশতে কাশতে বেশ একটু অসুবিধে বিব্রত বোধ করছিলেন বক্তৃতা দেওয়ার সময়। তারপরে আরেকবার টিভির পর্দায় আমরা দেখলাম যে প্লেনে সিঁড়ি দিয়ে ওঠার পরে তিনি পড়ে যাচ্ছিলেন, তারপরে আশেপাশে লোকজন তাকে ধরে ফেলল। তো এগুলো এই বয়সে খুব সিরিয়াস লক্ষণ কি কোনো অসুখের বা অসুস্থতার?
আমরা এখন যেটা শুনতে পাচ্ছি তার নির্বাচনী প্রচারণা থেকে যেটা বলা হচ্ছে যে তিনি নিউমোনিয়াতে আক্রান্ত। আজকালকার দিনে নিউমোনিয়াতে সাধারণত যদি ঠিক মতো সময় মতো ওষুধ দেওয়া হয়, চিকিৎসা করা হয়, তাহলে নিউমোনিয়া থেকে মৃত্যুর হার খুবই কম বলতে গেলে। তবে যেটা হয় সেটা হচ্ছে যেহেতু নিউমোনিয়াটা শরীরের একটা প্রধান অঙ্গকে আক্রমণ করে, যেটা আমাদের ফুসফুস বা লাংস বলি, তখন সেখান থেকে অনেক রকমের দুর্বলতার উৎপত্তি হতে পারে। যেমন একটা হচ্ছে যে নিঃশ্বাসে অসুবিধা হতে পারে, এবং নিঃশ্বাসে অসুবিধা হলে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে শরীরে অক্সিজেন প্রবাহ কমে যাচ্ছে, এবং অক্সিজেন প্রবাহ যদি কমে যায় তাহলে শরীরে একটা ভাইটাল এনার্জি সোর্স, যেটাকে আমরা বলি, যেটা শক্তির একটা উৎস, সেটাকে আমরা অনেকটা মানে ব্যাঘাত হচ্ছে। তো সেই জন্য দুর্বলতা আসতে পারে, দুর্বলতার থেকে এই যে হঠাৎ করে আপনার মাথা ঘোরানো বা পড়ে যাওয়া, সেটা খুব একটা আকস্মিক কিছু নয়।
জি, আমরা গতকাল ওকে দেখলাম যে নিউ ইয়র্কে 9/11 এর একটি স্মরণ অনুষ্ঠানে ছিলেন, যখন তখন হঠাৎ উনি অসুস্থ হয়ে পড়লেন এবং সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হলো তার কন্যার অ্যাপার্টমেন্টে চাপাকুয়াতে, কাছাকাছি শহরে। তো দুটো শব্দ ইতিমধ্যে ব্যবহার হয়েছে বেশ কয়েকবার মিডিয়াতে, সেটা হচ্ছে যে শি ওয়াজ ওভারহিটেড, আর একটা শব্দ ডিহাইড্রেটেড। তার মানে মানে এই ওভারহিটেডটা ঠিক কি এবং এই ডিহাইড্রেটেড মানে পানি শূন্যতা পানির শরীরে, একটু ব্যাখ্যা করবেন?
জি জি, তো যেটা ব্যাপার হচ্ছে যে কালকে আমরা জানি যে কালকে তো পরশু দিনের ঘটনা বলে এটা, যে সেটা সেদিন প্রচন্ড গরম ছিল এবং যেহেতু উনি বাইরে অনেকক্ষণ ছিলেন, তো সেখানে যে কোনো লোকেরই সেখানে আপনার শরীরের পানিটাকে মানে হঠাৎ করে পানি কমে যাওয়াটা এটা মোটেই মানে অসম্ভব কিছু নয়, সেটা সুস্থ মানুষের হতে পারে। তারপরে তিনি যেরকম পোশাক আশাক পরে থাকেন সেটা অনেকটা গরমের উদ্রেক হয়। আমরা বাইরে গেলে এখন খুব হালকা পোশাক পরি, কিন্তু তাকে মানে অনেকটা যেটা আমরা বলি ফর্মাল ক্লোদিং এ থাকতে হয়, তো সেটা অনেক গরম সৃষ্টি করতে পারে, এক নম্বর। দুই নম্বর কথা হচ্ছে যে পানির খাওয়াটা, সেখানে তিনি কতটুকু পানি খেতে পেরেছেন জানি না। তিন নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে যদি তার নিউমোনিয়া থেকে থাকে, তিনি হয়তো বা কিছুটা জ্বরে আক্রান্ত, এবং জ্বর হলে মনে করুন যদি 100 ডিগ্রির উপরে যদি আমাদের শরীরের তাপমাত্রা বেড়ে যায়, তবে একটা রুল অফ থাম যেটাকে আমরা বলি যে একটা সহজ হিসাব হচ্ছে যে পার ডিগ্রি রাইজ মানে 100 থেকে যদি 101 যায়, তাহলে শরীর থেকে প্রায় অন্তত পক্ষে 0.5 লিটার থেকে 1 লিটার পানি বেরিয়ে যায় শরীরের চামড়া দিয়ে, ওই শরীরটাকে ঠান্ডা রাখার জন্য তিনি অন্তত পক্ষে 8 গ্লাস পানি খাওয়া দরকার। তো সেখানে যদি জ্বর হয় সেটাকে অন্তত দ্বিগুণ করে দেওয়া উচিত। তো তিনি সেটা কতটুকু করতে পেরেছেন, তিনি যেরকম ব্যস্ত এবং বাইরে থাকছেন, সেটা হয়তো অনেক সময় সম্ভব হয়নি, যে কারণে তার এই যে পানির শূন্যতা বা ডিহাইড্রেশন যেটাকে বলা হচ্ছে সেটা হয়তো বা অনেকটুকু বেশি ছিল, যে কারণে তাকে তিনি অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিলেন।
জি, আজ সোমবার এবং আগামীকাল মঙ্গলবার ক্যালিফোর্নিয়াতে তার একটা নির্বাচনী প্রচারণায় যাওয়ার কথা ছিল। তার প্রচারণা ক্যাম্প থেকে ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে যে এটা বাতিল করা হচ্ছে, তিনি যাবেন না। এবং তার এই যে বর্তমান অসুস্থতা, এর প্রেক্ষিতে যদি চিকিৎসক হিসেবে আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে তার সমর্থকদের কতটুকু আশ্বস্ত হওয়ার অবকাশ আছে বলে আপনি মনে করেন?
এরকম অসুস্থতা এটা সাময়িক, এবং এইসব অসুস্থতা থেকে অন্তত শতকরা 90 জনই সুন্দরভাবে সুস্থ হয়ে চলে আসেন। একটু একটু বিশ্রাম, যথেষ্ট পরিমাণ পানি এবং শ্বাসের সঙ্গে যে রোগ প্রতিরোধক যেসব ওষুধ দেওয়া হয়েছে তাকে, সেগুলো যদি তিনি ঠিক মতো খান তাহলে তার এখান থেকে মানে সুস্থ হয়ে বেরিয়ে আসাটা
এবছর প্রায় 2,20,000 দেশান্তরী মানুষ এবং শরণার্থী ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছেছে। তবে আরও অসংখ্য অভিবাসী যারা কোনোদিনই আর তীরে এসে পৌঁছতে পারবেন না, নিরাপদ নয় এমন নৌযান ডুবে যারা প্রাণ হারিয়েছেন তাদের কথাই বলছি। ভয়েস অফ আমেরিকার জোডি কাপুয়ার রিপোর্ট থেকেই বিস্তারিত শোনাচ্ছেন তাহিরা কিবরিয়া এবং রোকেয়া হায়দার।
লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে বেশিরভাগ দেশান্তরী এবং শরণার্থী পাচার হয়ে ইটালিতে পৌঁছে জীবনের মারাত্মক ঝুঁকি নিয়ে তারা সাগর পাড়ি দেয়। গত বছরের তুলনায় এবছর একই সময়ে 40% বেশি। সাহারা মরুর নিম্নাঞ্চল থেকে অসংখ্য মানুষ জলপথে ইটালিতে যাওয়ার চেষ্টা করে, আর এদের বেশিরভাগই শিশু কিশোর। সেভ দ্য চিলড্রেন সংস্থার প্রধান কর্মকর্তা ক্যারোলিন মাইলস, তিনি বললেন,
ডিউরিং দিস ইয়ার দেয়ারস অলরেডি বিন মোর দ্যান 15,000 চিলড্রেন who have crossed over the Mediterranean into Italy.
এর মধ্যে 15,000 শিশু কিশোর ভূমধ্যসাগর পার হয়ে ইতালি গিয়ে পৌঁছেছে। প্রায় 16% মানুষ এই পথটি ব্যবহার করে থাকে, আর এদের 90% ছোট ছেলে মেয়ে যারা মা বাবা ছাড়া একাই পথ পাড়ি দেয়।
গত 8 বছর ধরে সেভ দ্য চিলড্রেন ইতালির সমুদ্র বন্দরে কাজ করছে, তবে আরও আগে থেকেই সেখানে এদের শাখা অভিবাসন প্রত্যাশী শিশুদের জন্য কেন্দ্র স্থাপন করেছে। ক্যারোলিন মাইলস বললেন,
When the kids first arrive, obviously you're really focused on first their physical needs. Are they physically okay?
কম বয়সী ছেলেমেয়েরা সেখানে পৌঁছানোর পরপর প্রথমে আমরা তাদের স্বাস্থ্য পরীক্ষা করে দেখি, এটা নিশ্চিত হওয়ার জন্য যে তাদের দেহের তাপমাত্রা ঠিক আছে, অথবা শিশুরা পানি শূন্যতায় ভুগছে কিনা। সবই নির্ভর করে কতদিন তারা নৌকোতে ছিল তার উপর। তবে ছেলেমেয়েদের মানসিক অবস্থা দেখারও প্রয়োজন আছে। যতদূর সম্ভব আমরা দুটো বিষয়ে পরীক্ষা করি একই সঙ্গে।
ইউরোপের নানা দেশে যেখানে এদের আত্মীয় স্বজন আছে সেখান থেকে এরা ইতালিতে পৌঁছয়। সমুদ্র পথে আসা ছেলেমেয়েদের উদ্ধারের সিদ্ধান্ত সম্পর্কে সেভ দ্য চিলড্রেনের কর্মকর্তা মাইলস বললেন,
It's really simple. We really have to stop kids from drowning. So that's why we've taken this step to add the
এটা খুব সহজ ব্যাপার। শিশু কিশোররা পানিতে ডুবে যাক সেটা আমরা চাই না। উদ্ধার তৎপরতায় এখন থেকে আমরা নৌকা ব্যবহারের পদক্ষেপ নিয়েছি এবং ইতালির অগাস্টা শহর থেকে এই তৎপরতা পরিচালনা করা হবে। পানিতে আটকে পড়া বা ডুবে যাওয়া নৌযান থেকে মানুষকে উদ্ধারের কাজে ইতালি রাবারের তৈরি দুটো নৌকা ব্যবহার করবে এবং প্রশিক্ষিত বিশেষ কর্মীরা এই উদ্ধার কাজে নিয়োজিত থাকবে।
তিনি বলেন, অভিবাসীরা লাইফ জ্যাকেট পরা থাকলেও ছোট ছেলেমেয়েদের পক্ষে পানিতে ভেসে থাকা সম্ভব নয়। সেভ দ্য চিলড্রেনের অনুসন্ধান নৌযানগুলো এ মাস থেকে আবার টহল দিতে শুরু করেছে। একটি নৌযানে অন্তত 300 মানুষের স্থান সংকুলান হবে। মিস মাইলস বললেন,
উইল অ্যাকচুয়ালি বি ওয়ার্কিং উইথ দ্য ইতালিয়ান কোস্ট গার্ড We'll be operating the rescue ship, but we'll be then transferring those...
ইতালির সমুদ্র উপকূল রক্ষী বাহিনীর সঙ্গে আমরা কাজ করব। উদ্ধার কাজে নৌযান পরিচালনা করব আমরা। উদ্ধারের পর আমরা তাদেরকে উপকূল রক্ষী বাহিনীর কাছে হস্তান্তর করি।
তিনি জানালেন, ঝুঁকিপূর্ণ অভিবাসন, সহিংসতা, চরম দারিদ্র, মানবাধিকার লঙ্ঘন এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলার জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা। সেভ দ্য চিলড্রেনের প্রধান বললেন, অভিবাসন প্রত্যাশীদের দেশ ত্যাগ করা বন্ধ করতে হলে ওইসব দেশে কর্মসংস্থান এবং শিক্ষা খাতে বিনিয়োগ বাড়াতে হবে। এবছর সাগরে ভেসে আসা এবং স্থলপথে 2,83,000-এর ওপরে দেশান্ত দেশান্তরী এবং শরণার্থী পাচার হয়ে ইউরোপে প্রবেশ করেছে।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
জানিয়ে দিচ্ছি আমাদের এই সপ্তাহের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয়। আমাদের এই সপ্তাহের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় হচ্ছে পরিচ্ছন্নতা পরিবেশ এবং পৌর কর্তৃপক্ষের দায়িত্ব। অনুষ্ঠান শোনার এবং অংশগ্রহণ করার আমন্ত্রণ রইল। এবারে রয়েছে বিজ্ঞান জগতের কিছু খবরাখবর। আমাদের আজকের বিজ্ঞান পর্বে রয়েছে একটি অভিনব প্রযুক্তির কথা, যা পক্ষাঘাতগ্রস্তদের জন্য আশার আলো দেখিয়েছে। ভয়েস অফ আমেরিকার মার্কিন সেক্রেটারির রিপোর্ট থেকেই পড়ে শোনাচ্ছি। স্টেইসি কোজেল একজন আত্মবিশ্বাসী উদ্যমী তরুণী, তবে দুর্ভাগ্যবশত কোমর থেকে তার সম্পূর্ণ পদযুগল অবশ হয়ে গেছে। তবে বিজ্ঞানের একটি অভিনব প্রযুক্তি তার জীবনে এনে দিয়েছে আশার আলো। অটোবক প্রতিষ্ঠানের প্রস্তুতকৃত একটি স্ট্রেচার কম্পিউটারের মাধ্যমে নিয়ন্ত্রণ করা সম্ভব। এই স্ট্রেচারের ওপর ভর করে স্টেইসি শুধু হাঁটতে পারছে তাই নয়, সে এখন বনে এবং পাহাড়ি এলাকায় হাইকিংও করতে পারছে। আপালা চেন ট্রেইল হচ্ছে মেন রাজ্য থেকে জর্জিয়া পর্যন্ত 3,500 কিলোমিটার বিস্তৃত হাঁটার পথ। অনেক শৌখিন হাইকার এই পথ দিয়ে হেঁটেছেন, তবে স্টেইসি প্রথম হাইকার যে কিনা অবশ দুটি পা নিয়ে আধুনিক প্রযুক্তির স্ট্রেচারের মাধ্যমে এই পথে হাইকিং করবেন। কিভাবে তা সম্ভব হবে, আসুন জেনে নেই স্টেইসির কাছ থেকেই।
I'm Stacy Kozel. I'm hiking the Appalachian Trail. When I like throw my hips forward, it'll go on the toe part, which tells the computer that I need my knee to bend, so I have like a natural walk.
স্টেইসি বললেন, আমার যখন সামনের দিকে এগোতে হবে তখন আমি আমার কোমরকে সামনের দিকে ঠেলে দেবার চেষ্টা করি, তখন কম্পিউটার তা জানতে পারে এবং বুঝে যায় যে হাঁটার জন্য আমার হাঁটু ভাঙতে হবে। এভাবে হাঁটার অভ্যেস রপ্ত করার জন্য স্টেইসির বেশ কয়েক মাস সময় লেগেছে।
If I can do this, get out of my wheelchair and hike up and down mountains, then you know they should try to look into helping other people, hopefully.
তিনি বললেন, হুইলচেয়ার থেকে উঠে দাঁড়িয়ে যদি আমি তা করতে পারি তবে এই প্রযুক্তির ব্যবহার আরও বাড়ানো উচিত, এবং তিনি আশা করছেন এই সি ব্রেস স্ট্রেচার ডাক্তারদের কাছে এবং জীবন বীমা প্রতিষ্ঠানগুলোর কাছে আরও পরিচিত হয়ে উঠবে। এবার শুনবেন সম্পাদকীয়। এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামতের প্রতিফলন রয়েছে।
যুক্তরাষ্ট্র সরকার মরিতানিয়ার রাজধানী নোয়াকচটে 29 জুন দাঙ্গা পরবর্তী 23 জনকে গ্রেফতারের পর বিচার চলাকালীন সময়ে বেশ কতগুলো অন্যায় আচরণ এবং যন্ত্রণার খবরে সবিশেষ উদ্বেগ প্রকাশ করেছে। রাজধানীর বস্তিবাসীরা উচ্ছেদের প্রতিবাদ জানালে তাদের গ্রেফতার করা হয়। এদের অনেকেই আগে ক্রীতদাস ছিলেন। বিক্ষোভকারীরা পুলিশের একটি গাড়ি লক্ষ্য করে পাথরের নিক্ষেপ এবং পরবর্তীতে জ্বালিয়ে দিলে প্রতিবাদ বিক্ষোভ চরম আকার ধারণ করে। 9 জন পুলিশ এবং বেশ কয়েকজন নাগরিক সেই হামলায় আহত হন। যুক্তরাষ্ট্র হতাহতের খবরে এবং সংশ্লিষ্ট সম্পদ বিনষ্টের ব্যাপারে নিন্দা প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্র সরকার দৈহিক যন্ত্রণার মাধ্যমে স্বীকারোক্তি আদায় বা জবানবন্দি প্রদানের খবরে উদ্বিগ্ন, কারণ এর ফলে প্রতিটি অভিযুক্ত ব্যক্তি ন্যায্য বিচারে পেয়েছেন কিনা সে বিষয়ে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্র তাই প্রত্যাশিত আপিল প্রক্রিয়ার প্রতি সজাগ দৃষ্টি রাখবে। সাজাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন মরিতানিয়ার দাসত্ববিরোধী আন্দোলন রিসার্জেন্স অব এভলিউশনিস্ট মুভমেন্টের 13 জন সদস্য। মরিতানিয়াই হচ্ছে বিশ্বের সর্বশেষ দেশ যারা 1981 সালে সরকারিভাবে ক্রীতদাস প্রথা রহিত করে। এদত সত্ত্বেও পশ্চিম আফ্রিকার এই দেশটিতে ক্রীতদাস প্রথা এখনও অব্যাহত রয়েছে, এবং মরিতানিয়ার 30,50,000 জনগোষ্ঠীর আনুমানিক 4-20% মানুষ এখনও দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ রয়েছেন। যুক্তরাষ্ট্র অত্যাচার বিষয়ে সকল বিশ্বাসযোগ্য অভিযোগের সত্তর এবং পূর্ণাঙ্গ তদন্তের অনুরোধ জানাচ্ছে। তদন্তের ফলাফল জনগণের নিমিত্ত প্রকাশের এবং তদন্তে যারা দোষী বলে সাব্যস্ত হবে তাদের যথাযথ শাস্তি প্রদানের অনুরোধ জানাচ্ছে। মরিতানিয়া 2012 সালে সংশোধিত সংবিধানে অত্যাচারকে মানবতার বিরুদ্ধে অপরাধ বলে চিহ্নিত করে তাদের প্রতিশ্রুতিকে সন্নিবেশিত করেছে এবং এবছরের এপ্রিল মাসে ন্যাশনাল মেকানিজম ফর প্রিভেনশন অব টর্চার আইনের প্রবর্তন করেছে। যুক্তরাষ্ট্র মরিতানিয়ার প্রতি অত্যন্ত দ্ব্যর্থহীন ভাষায় মরিতানিয়ার সকল জনগণের মানবাধিকার এবং ভাষা প্রকাশ ও সমাবেশের মতো মৌলিক অধিকারের প্রতি শ্রদ্ধা জানাতে উৎসাহিত করছে। যুক্তরাষ্ট্র মুক্ত বিচারের নিশ্চয়তাকে সমর্থন করে, যুক্তরাষ্ট্র স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য বিচার পদ্ধতিকে সমর্থন করে এবং সকল জনগণের মানবাধিকারের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে।
আপনারা এতক্ষণ যুক্তরাষ্ট্র সরকারের মতামতের প্রতিফলন সম্বলিত সম্পাদকীয় শুনলেন। এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন শেগুফতা নাসরিন খুইন।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সোমবার ঈদুল আজহার নামাজ আদায় করেন দামেস্কের অদূরে দারায় একটি মসজিদে। ওই এলাকা এর আগে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে ছিল, চার বছর পর সরকার সেই এলাকার নিয়ন্ত্রণ আবার নিয়েছে। এমন সময় তিনি সেখানে গেলেন যখন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যস্থতায় 48 ঘণ্টার অস্ত্রবিরতি সূর্য অস্তে কার্যকর হবে। উত্তর কোরিয়া শুক্রবার যে তাদের পঞ্চম পারমাণবিক পরীক্ষা চালিয়েছে তার জবাবে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা নতুন নিষেধাজ্ঞার দাবি জানিয়েছে, কিন্তু চীন অব্যাহতভাবে অস্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে তারা উত্তর কোরিয়ার বিরুদ্ধে আরও পদক্ষেপ নেবে কিনা। পিয়ংইয়ং আরেকটি পারমাণবিক পরীক্ষা চালাতে পারে এই খবরের প্রেক্ষিতে দক্ষিণ কোরিয়ায় প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে সোমবার বলা হয় উত্তর কোরিয়া পরীক্ষা চালাতে সক্ষম এবং পাহাড়ি এলাকায় তাদের একটি অব্যবহৃত সুড়ঙ্গ আছে ওই পরীক্ষা চালানোর জন্য। সোমবার জাতিসংঘের এক সংস্থা জানিয়েছে উত্তর কোরিয়ায় প্রচণ্ড বৃষ্টিপাতের ফলে বন্যায় অন্তত 133 জন প্রাণ হারিয়েছে, 395 জন এখনও নিখোঁজ এবং 1,07,000 মানুষ দেশের উত্তরাঞ্চলের প্রদেশে ঘরবাড়ি ছেড়ে চলে গেছে। জাতিসংঘের মানবিক বিষয় সমন্বয়কারী সংস্থা OCHA তাদের এক রিপোর্টে জানিয়েছে বন্যায় 35,000 বাড়ির ক্ষতি হয়েছে এবং সেগুলোর 69% সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। খরা আর বন্যা সমস্যার সমাধান কি বের করা যেতে পারে ভারতে, আর তাই নিয়ে বিশ্বব্যাংকের কি ভাবনা, এরই বিশ্লেষণ নিয়ে কলকাতা থেকে রিপোর্ট পাঠিয়েছেন গৌতম গুপ্ত।
2000 সাল থেকে 2013 সালের মধ্যে ভারতে বন্যার জন্য মোট ক্ষতির অঙ্ক 2,63,848 কোটি টাকা। খরার জন্য ক্ষতির হিসেব করাই হয়নি, কিন্তু বছরে 4 মাস বর্ষার সময় অতি বর্ষণে বারবার বন্যা আর বাকি 8 মাসে খুব কম বৃষ্টির কারণে বারংবার খরা, এ যেন ভারতের এক অনন্ত সমস্যা। বর্ষার অতিরিক্ত জল বাঁধ বেঁধে ধরে রাখার লক্ষ্যে অতীতে বেশ কয়েকটি বড় বড় জলাধার নির্মিত হয়েছিল, পরে কিন্তু নতুন করে বিশেষ আর জলাধার নির্মাণ হয়নি। অর্থের যোগান এবং বহু মানুষের বাস্তুচ্যুতির সমস্যাই এর পেছনে কারণ। বিশ্বব্যাংক কিন্তু এখন বলছে বর্ষার সর্বোচ্চ জলপ্রবাহের 18% জলই ভারত নেপাল সীমান্ত অঞ্চলে পুরনো এবং নতুন জলাধারে সংরক্ষণ করে রাখতে পারে ভারত। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটন নিউমোনিয়ায় ভুগছেন এবং তিনি ক্যালিফোর্নিয়ায় তার নির্বাচনী প্রচার অভিযানে যাচ্ছেন না। আফগান কর্মকর্তারা বলেছেন নিরাপত্তা বাহিনী সোমবার 2 সশস্ত্র আত্মঘাতী বোমাবাজকে হত্যা করে এবং দক্ষিণাঞ্চলের কান্দাহার শহরে প্রধান হাসপাতালে 2 ঘণ্টার অবরোধের অবসান ঘটায়।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাহিদুল ইসলাম, প্রকৌশলে ছিলেন নেশওয়ান কালী। শ্রোতা বন্ধুদের সবাইকে আবারও ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.